বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ইসলামী প্রজাতন্ত্র ইরানের বিশ্ব কার্যক্রমের বাংলা অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি।
শ্রোতা ভাই বোনেরা, এবার পরিবেশিত হচ্ছে পবিত্র কোরআনের তেলাওয়াত ও তর্জমা। সূরা নিসার 75 ও 76 নম্বর আয়াত তেলাওয়াত করছেন কারি আলী পারহেজগার।
আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। وَمَا لَكُمْ لَا تُقَاتِلُونَ فِي سَبِيلِ اللَّهِ وَالْمُسْتَضْعَفِينَ مِنَ الرِّجَالِ وَالْمُسْتَضْعَفِينَ مِنَ الرِّجَالِ وَالنِّسَاءِ وَالْوِلْدَانِ الَّذِينَ يَقُولُونَ رَبَّنَا أَخْرِجْنَا مِنْ هَذِهِ الْقَرْيَةِ الظَّالِمِ أَهْلُهَا وَاجْعَلْ لَنَا مِنْ لَدُنْكَ وَلِيًّا وَاجْعَلْ لَنَا مِنْ لَدُنْكَ نَصِيرًا. الَّذِينَ آمَنُوا يُقَاتِلُونَ فِي سَبِيلِ اللَّهِ وَالَّذِينَ كَفَرُوا يُقَاتِلُونَ فِي سَبِيلِ الطَّاغُوتِ فَقَاتِلُوا أَوْلِيَاءَ الشَّيْطَانِ إِنَّ كَيْدَ الشَّيْطَانِ كَانَ ضَعِيفًا. صَدَقَ اللَّهُ الْعَلِيُّ الْعَظِيمُ.
بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ। তোমাদের কি হয়েছে যে তোমরা আল্লাহর পথে এবং অসহায় নরনারী ও শিশুদের জন্য সংগ্রাম করবে না, যারা দুর্বলতার কারণে নির্যাতিত হচ্ছে? তারা ফরিয়াদ করছে, হে আমাদের রব, অত্যাচারীদের এই জনপদ থেকে আমাদের বের করে নিয়ে যাও এবং তোমার পক্ষ থেকে কাউকে আমাদের বন্ধু, অভিভাবক ও সাহায্যকারী তৈরি করে দাও। যারা ইমানের পথ অবলম্বন করেছে তারা আল্লাহর পথে সংগ্রাম করে এবং যারা অবিশ্বাসী তারা তাগুতের পথে সংগ্রাম করে। সুতরাং শয়তানের সহযোগীদের সাথে সংগ্রাম করো এবং নিশ্চিত জেনে রাখো শয়তানের কৌশল আসলে নিতান্তই দুর্বল। সাদাকাল্লাহুল আলিয়ুল আযীম।
শ্রোতা বন্ধুরা, অর্থসহ পবিত্র কোরআনের তেলাওয়াত শুনলেন। আজ রোববার 4 ডিসেম্বর, 19 অগ্রহায়ণ এবং ফার্সি 13,000 রেডিও তেহরানের সান্ধ্য অধিবেশনের বাংলা অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি গাজী আব্দুর রশিদ। এই অনুষ্ঠান প্রচারিত হচ্ছে বাংলাদেশ, ভারত ও সৌদি আরবে শটে 25 মিটার ব্যান্ডে 11,850 ও 685 কিলোহার্টজে। ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান শোনার ঠিকানা parstoday.com/bn। ফেসবুকে সরাসরি শুনতে পাবেন এই ঠিকানায় facebook.com/radiotehranbn। রেডিও তেহরানের অনুষ্ঠান এখন মোবাইলেও শোনা যায়। যাদের ইন্টারনেট ব্যবহারের সুযোগ রয়েছে এবং অ্যান্ড্রয়েড মোবাইল অথবা আইফোন ব্যবহার করেন তারা আমাদের অনুষ্ঠান সরাসরি শুনতে পাবেন। বাংলাদেশ সময় রাত 8:30 সান্ধ্য অধিবেশন এবং রাত 10:30 নৈশ অধিবেশন সরাসরি তেহরান স্টুডিও থেকে শোনা যাবে। এবারে আজকের অনুষ্ঠান সূচি জানিয়ে দিচ্ছি। শুরুতেই শুনবেন বিশ্বের সর্বশেষ খবরাখবর নিয়ে সরাসরি বিশ্ব সংবাদ। এরপর থাকবে সংবাদ বিশ্লেষণমূলক প্রাত্যহিক আয়োজন দৃষ্টিপাত। আজকে দৃষ্টিপাতে থাকছে যথারীতি দুটি প্রতিবেদন। শর্ত সাপেক্ষে পুতিনের সঙ্গে আলোচনায় বসার জন্য বাইডেনের দেয়া প্রস্তাব প্রত্যাখ্যান করেছে রাশিয়া। এ সম্পর্কে আমাদের ভাষ্যকারের একটি পর্যালোচনা এবং বাংলাদেশের ইসলামী ব্যাংক সহ তিনটি ব্যাংকের ঋণ কেলেঙ্কারের ঘটনা অনুসন্ধান করে প্রতিবেদন প্রকাশের নির্দেশ দিয়েছে দেশটির হাইকোর্ট। এ বিষয়ে ঢাকা থেকে আমাদের বিশেষ প্রতিনিধি নিলয় রহমানের প্রতিবেদন। এরপর থাকবে নারী মানব ফুল শীর্ষক ধারাবাহিক অনুষ্ঠান। তারপর পত্রপত্রিকার খবরের প্রাত্যহিক আয়োজন কথাবার্তা। প্রান্তিক আয়োজনে থাকবে সাপ্তাহিক অনুষ্ঠান সুখের নেড়ে। সবশেষে সংক্ষিপ্ত সংবাদ। তো সবকিছুর আগে শোনা যাক এখনকার মতো সর্বশেষ বিশ্ব সংবাদ।
রেডিও তেহরান বিশ্ব সংবাদ। সংবাদ শিরোনাম। পারস্য উপসাগর হোরমুজ প্রণালীতে বিজাতীয়দের বিশাল নৌবহরের উপস্থিতি আগের চেয়ে অনেক কমেছে বলে জানালেন জেনারেল বাকেরি। মার্কিন নিষেধাজ্ঞা সত্ত্বেও ইরানের তেল রপ্তানি শতকরা 20% বেড়েছে বলে জানালেন সংসদ সদস্য। দৈনিক গড়ে রপ্তানি হচ্ছে 12 লাখ ব্যারেল তেল। বাংলাদেশে বিএনপিকে 10 ডিসেম্বরের সমাবেশ সোহরাওয়ার্দী উদ্যানেই করতে হবে বলে জানালো পুলিশ। অন্য কোথাও প্রস্তাব করলে বিবেচনা করবে বিএনপি। এবং ভারতের পশ্চিমবঙ্গের তৃণমূল নেতা অভিষেক ব্যানার্জির সঙ্গেই বিজেপি লড়াই করে উঠতে পারছে না বলে দাবি করলেন রাজ্যের বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। আসসালামু আলাইকুম শ্রোতা বন্ধুরা, গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম শুনলেন এতক্ষণ। এবারে বিস্তারিত বিশ্ব সংবাদে আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি, আমি নাসির মাহমুদ। ইসলামী প্রজাতন্ত্র ইরানের সশস্ত্র বাহিনীর চিফ অব স্টাফ মেজর জেনারেল মোহাম্মদ বাকেরি বলেছেন পারস্য উপসাগরের শত্রুদের তৎপরতা রাত দিন পর্যবেক্ষণে রয়েছে। তিনি আজ সকালে দক্ষিণ ইরানের বুশেহরে বিমানবাহিনীর একটি ঘাঁটি পরিদর্শনের সময় একথা বলেন। মোহাম্মদ বাকেরি আরও বলেন পারস্য উপসাগরের উত্তর অংশের নিরাপত্তার দায়িত্বে রয়েছে ইসলামী প্রজাতন্ত্র ইরানের সশস্ত্র বাহিনী। সৌভাগ্যক্রমে সেখানকার নিরাপত্তায় কোনো সমস্যা নেই। জল ও আকাশ উভয় স্থানেই নিরাপত্তা বিদ্যমান বলে জানান এই জেনারেল। ইরানি কমান্ডার বলেন রাত দিন 24 ঘন্টা ইরানের সশস্ত্র বাহিনীর টহল ইউনিটগুলো আকাশ ও সাগরে টহল দিচ্ছে। পারস্য উপসাগর ও হোরমুজ প্রণালীতে বিজাতীয়দের বিশাল নৌবহরের উপস্থিতি আগের চেয়ে অনেক কমেছে বলে জানিয়ে মোহাম্মদ বাকেরি বলেন বিদেশি নৌবহরের সংখ্যা কমার অর্থ হচ্ছে গোটা অঞ্চলে নিরাপত্তা বেড়েছে। এটা ইরানের দৃঢ়তা ও শক্তিমত্তার পরিচয়। ইরানের স্বরাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, শত্রুরা এদেশের জাতীয় সংহতি নষ্ট করা এবং উন্নতি থামিয়ে দেওয়ার অশুভ লক্ষ্যে ইরানের বিরুদ্ধে একটি হাইব্রিড যুদ্ধ শুরু করেছে। এটি আরও বলেছে, গত সেপ্টেম্বরে শত্রুর মদদে ইরানের সন্ত্রাসী ও বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীগুলো সহিংসতা ও নৈরাজ্য শুরু করার পর থেকে এ পর্যন্ত 200 মানুষ প্রাণ হারিয়েছে। শনিবার ইরানের স্বরাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতি প্রকাশ করে সাম্প্রতিক সহিংসতায় নিহত মানুষের পরিসংখ্যান তুলে ধরে। এতে বলা হয়, মুষ্টিমেয় কিছু দাঙ্গাবাজ দেশে নৈরাজ্য, সহিংসতা ও নিরাপত্তাহীনতা সৃষ্টি করছে এবং তাদের অপতৎপরতার কারণে সন্ত্রাসী ও বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীগুলো ইরানে অনুপ্রবেশ করে নিরাপরাধ মানুষের রক্ত ঝরানোর সুযোগ পাচ্ছে। মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়, নিহতদের মধ্যে নিরাপত্তা বাহিনীর বহু সদস্য এবং সন্ত্রাসী হামলায় নিহত নিরাপরাধ বেসামরিক নাগরিকরা রয়েছেন। এছাড়া গত 2 মাসেরও বেশি সময় ধরে চলা নৈরাজ্যে দেশের সরকারি ও বেসরকারি স্থাপনাগুলোর কয়েক ট্রিলিয়ন রিয়ালের ক্ষতি হয়েছে। চলতি ফার্সি বছরের প্রথম 6 মাসে ইরানের তেল রপ্তানি শতকরা 20 ভাগ বেড়েছে বলে খবর দিয়েছেন একজন সংসদ সদস্য। ইরানের জাতীয় মজলিসের শুরা ইসলামীর সদস্য মোহাম্মদ রেজা পুর ইব্রাহিমি বলেছেন, চলতি ফার্সি বছরে বিগত 6 মাসে তার আগের 6 মাসের তুলনায় শতকরা 20 ভাগ বেড়ে দৈনিক গড়ে 12 লাখ ব্যারেল তেল রপ্তানি হয়েছে। আন্তর্জাতিক জাহাজ চলাচল পরিদর্শনকারী সংস্থা গ্লোবাল ট্যাঙ্কার ট্র্যাকিং সার্ভিসেসের এর আগে এক প্রতিবেদনে জানিয়েছিল, ইরানের তেল খাতের উপর আমেরিকার কঠোর নিষেধাজ্ঞা আরোপ থাকা সত্ত্বেও দেশটির তেল রপ্তানি বেড়েছে। ওই রিপোর্টে বলা হয়, ইরানি তেলের একটি বড় অংশ কিনছে চীনের বেসরকারি শোধনাগারগুলো। 2018 সালের মে মাসে সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের পরমাণু সমঝোতা থেকে বেরিয়ে গিয়ে তেহরানের উপর কঠোর নিষেধাজ্ঞা আরোপ করেন। 2019 সালের মে মাসে ওই নিষেধাজ্ঞা এত বেশি কঠোর করা হয় যে ইরানের তেল রপ্তানি দৈনিক মাত্র 3 লাখ ব্যারেলে নেমে যায়। আপনারা বিশ্ব সংবাদ শুনছেন রেডিও তেহরান থেকে বাংলাদেশ, ভারত ও মধ্যপ্রাচ্যে শর্টওয়েভ 25 মিটার ব্যান্ডে আর বিশ্বজুড়ে ইন্টারনেট ও স্যাটেলাইটে। বাংলাদেশের প্রধান বিরোধী দল বিএনপিকে আগামী 10 ডিসেম্বরের মহাসমাবেশ সোহরাওয়ার্দী উদ্যানেই করতে হবে বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের গণমাধ্যম শাখার প্রধান উপ পুলিশ কমিশনার ফারুক হোসেন। তবে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম বলেছেন, সমাবেশের কেন্দ্র হিসেবে সোহরাওয়ার্দী উদ্যানের বিকল্প কোনো স্থান দিলে সেটি নিয়ে চিন্তা করবে বিএনপি। বিস্তারিত জানাচ্ছেন ঢাকা থেকে আমাদের সংবাদদাতা।
বিএনপিকে সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ করতে হবে বলে জানিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ। সংস্থাটির গণমাধ্যম শাখার প্রধান উপ পুলিশ কমিশনার ফারুক হোসেন রোববার সকালে তার অফিসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন। ডিসি মিডিয়া জানান, 10 ডিসেম্বরকে কেন্দ্র করে এখন পর্যন্ত কোনো ধরনের কোনো নাশকতার তথ্য নেই, তবে নিয়মিত কাজের অংশ হিসেবেই বিভিন্ন স্থানে অভিযান চালাচ্ছে পুলিশ। গুলশানে বিএনপি চেয়ারপার্সনের বাসার সামনে তল্লাশি চৌকি বসানো নিয়মিত কাজের অংশ বলে জানান ঢাকা মেট্রোপলিটন পুলিশের এ মুখপাত্র। 10 ডিসেম্বর বিএনপির সমাবেশকে ঘিরে কোনো অভিযান চলছে না বলেও জানান তিনি। শুধু পরোয়ানাভুক্ত 100 জনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানান ডিসি ফারুক।
আমরা সরদিদি উদ্যানে তাদেরকে সমাবেশ করার অনুমতি দিয়েছি। আমরা ডিএমপির পক্ষ থেকে আশা করি যেই স্থানে তাদের অনুমতি দেওয়া হয়েছে সেখানেই তারা সমাবেশটি করবে।
এদিকে ঢাকার পল্টনে বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সমাবেশের কেন্দ্র হিসেবে সোহরাওয়ার্দী উদ্যানের বিকল্প কোনো স্থান দিলে সেটি নিয়ে চিন্তা করবে বিএনপি। তবে নয়া পল্টনে বিএনপি অফিসের সামনে সমাবেশ করার বিষয়ে এখনো অনড় অবস্থানের কথা জানান বিএনপি মহাসচিব।
সমাবেশকে কেন্দ্র করে অযথা কথাবার্তা বলে সরকারের একদম উচ্চ পর্যায়ের মন্ত্রীরা থেকে শুরু করে একেবারে উস্কানিমূলক, প্রভোকেটিভ এবং গণতন্ত্রকে বাধা প্রদান করবার জন্য যা যা করা দরকার তা তা করতে শুরু।
নিলয় রহমান, রেডিও তেহরান, ঢাকা।
এদিকে রিজার্ভ নিয়ে গুজব ছড়ানো হচ্ছে উল্লেখ করে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আমরা রিজার্ভ খরচ করেছি দেশের মানুষের জন্য, জনগণের জন্য বিনামূল্যে খাদ্য সরবরাহ, করোনা ভ্যাকসিন ও আর্থিক সহায়তা নিশ্চিত করে দিয়েছি। আমরা জনগণের জন্য ভাবি কারণ আমরা জনগণের কল্যাণে কাজ করি। রোববার বিকালে চট্টগ্রাম নগরের পোলোগ্রাউন্ড মাঠে আয়োজিত এক জনসভায় একথা বলেন তিনি। প্রধানমন্ত্রী বলেন, আমরা উন্নয়ন করি আর বিএনপি মানুষ খুন করে। এই চট্টগ্রামে বিএনপি বারবার বোমা ও গ্রেনেড মেরেছে। বিএনপি মানুষের শান্তি চায় না। শেখ হাসিনা বলেন, খালেদা জিয়ারা পারে মানুষ হত্যা করতে। আওয়ামী লীগ শান্তিতে বিশ্বাস করে, তাই আওয়ামী লীগ ক্ষমতায় এলে জনগণ শান্তিতে থাকে। বিএনপির দুইটা গুণ আছে, ভোট চুরি আর মানুষ খুন। ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের তৃণমূল নেতা ও বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক বলেছেন, তৃণমূল নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বিজেপি লড়াই করতে পারছে না। তিনি আজ উত্তর চব্বিশ পরগনা জেলার মতুয়ার সম্প্রদায় অধ্যুষিত ঠাকুরনগরে দলীয় একটি সমাবেশে বক্তব্য রাখার সময় ওই মন্তব্য করেন। বিস্তারিত জানাচ্ছেন কলকাতা থেকে আমাদের সংবাদদাতা।
ভারতের পশ্চিমবঙ্গের তৃণমূল নেতা ও রাজ্যের মরমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক বলেছেন, তৃণমূল নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বিজেপি লড়াই করতে পারছে না। তিনি আজ রোববার উত্তর চব্বিশ পরগনা জেলার মতুয়া সম্প্রদায় অধ্যুষিত ঠাকুরনগরে দলীয় একটি সমাবেশে বক্তব্য রাখার সময় ওই মন্তব্য করেন। তৃণমূলের জাতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় এমপির প্রসঙ্গ উল্লেখ করে রাজ্যের বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক বলেন, বলছিলেন জ্যোতিপ্রিয় মল্লিক। তিনি বলেন, 2023 সালের নির্বাচনের আগে পঞ্চায়েত নির্বাচনে এই জেলায় বিজেপিকে শূন্য করব। জেলায় 199টি গ্রাম পঞ্চায়েত তৃণমূলের দখলে আছে। ওরা কি লড়াই করবে, কাকে নিয়ে লড়াই করবে? ওদের দলের লোকেরাই বলছে অনাস্থা প্রস্তাব দিয়ে আমাদের দলে নিয়ে নিন, আমরা দলে ঢুকে যেতে চাই। আমার কাছে প্রত্যেক দিন 15-20 জন মেম্বার যোগাযোগ করছেন বলেও মন্তব্য করেন জ্যোতিপ্রিয় মল্লিক। আব্দুল হাকিম, রেডিও তেহরান, কলকাতা।
রেডিও তেহরান খবরের সঙ্গে 24 ঘন্টা। ভিজিট করুন আমাদের ওয়েব পেজ firsttoday.com/bn।
বিশ্ব সংবাদে আবারও স্বাগত আপনাদের। ইহুদিবাদী ইসরায়েলের কয়েকটি যুদ্ধবিমান গতরাতে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার দক্ষিণাংশে নতুন করে আগ্রাসন চালিয়েছে। শনিবার গাজা থেকে ইসরায়েলকে লক্ষ্য করে রকেট ছোঁড়া হয়েছে এমন দাবি করে গাজার উপর বিমান হামলা চালায় ইহুদিবাদী সেনারা। ফিলিস্তিনের বিভিন্ন গণমাধ্যম জানিয়েছে, গাজার খান ইউনুস শহরের পশ্চিম অংশে গত মধ্যরাতে ইসরায়েলি বাহিনী হামলা চালায়। এছাড়া রাফা শহরের পূর্ব দিকে একটি কৃষিক্ষেত্রেও ইহুদিবাদী বাহিনী হামলা চালিয়েছে, কিন্তু ইসরায়েল দাবি করেছে গাজাভিত্তিক ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাসের অবস্থানে তারা হামলা চালিয়েছে। এদিকে ফিলিস্তিনি গণমাধ্যম জানিয়েছে, ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাসের পক্ষ থেকে ইহুদিবাদী ইসরায়েলের জঙ্গি বিমান লক্ষ্য করে পাল্টা রকেট ছোঁড়া হয়। এছাড়া ইসরায়েলের বিভিন্ন স্থানে হামাস 5টি রকেট ছোঁড়ে। আমেরিকা ও তার ইউরোপীয় মিত্রদের পাশাপাশি G7-ভুক্ত দেশগুলো রাশিয়ার অপরিশোধিত তেলের সর্বোচ্চ মূল্য $60 নির্ধারণ করার যে পদক্ষেপ নিয়েছে তা প্রত্যাখ্যান করেছে মস্কো। শুক্রবার পশ্চিমা দেশগুলো রাশিয়ার এক ব্যারেল তেলের সর্বোচ্চ দাম $60 নির্ধারণ করে দিতে সম্মত হয়। এই পরিকল্পনার উদ্দেশ্য রুশ অর্থনীতিকে আঘাত করা, যাতে দেশটি ইউক্রেনের সামরিক অভিযান চালিয়ে যেতে না পারে। এর প্রতিক্রিয়ায় রুশ প্রেসিডেন্টের আবাসিক প্রাসাদ ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেছেন, আমরা সর্বোচ্চ মূল্য নির্ধারণের এই পদক্ষেপ মেনে নেব না। মস্কো বিষয়টি খতিয়ে দেখছে বলেও তিনি মন্তব্য করেন। এছাড়া রুশ পার্লামেন্টের নিম্নকক্ষ দুমার পররাষ্ট্র নীতি বিষয়ক কমিটির প্রধান লিওনিদ স্লাতস্কি বলেছেন, কোনো দেশ এই ঊর্ধ্বসীমা কার্যকর করলে তার কাছে মস্কো তেল পাঠাবে না। আন্তর্জাতিক সংস্থাগুলোতে নিযুক্ত রাশিয়ার স্থায়ী প্রতিনিধি মিখাইল উলিয়ানভ বলেছেন, নতুন বছর থেকে ইউরোপকে রাশিয়ার তেল ছাড়াই জীবনযাপন করতে হতে পারে, তাদের উচিত সেভাবেই চিন্তাভাবনা করা। পশ্চিমা দেশগুলো রাশিয়ার অপরিশোধিত তেলের সর্বোচ্চ মূল্যসীমা $60 বেঁধে দেওয়ার পর তিনি এই প্রতিক্রিয়া দেখালেন। উলিয়ানভ আরও বলেন, আমরা এর আগেই ঘোষণা করেছি যেসব দেশ মূল্য বেঁধে দেওয়ার পদক্ষেপের প্রতি সমর্থন জানাবে সেসব দেশে তেল সরবরাহ করা হবে না। রাশিয়া ভবিষ্যতে যেসব পদক্ষেপ নেবে সেসবের বিষয়ে পাশ্চাত্যের দেশগুলোর সম্ভাব্য প্রতিক্রিয়া সম্পর্কে তিনি বলেন, তারা ভবিষ্যতে গালমন্দ করে বলবে রাশিয়া তেলকে অস্ত্র হিসেবে ব্যবহার করছে। অপরিশোধিত জ্বালানি তেল রপ্তানির ক্ষেত্রে সৌদি আরবের পরেই রাশিয়ার অবস্থান। বিশ্বের দ্বিতীয় বৃহত্তম তেল রপ্তানিকারক এই দেশটি বিশ্বের মোট তেল চাহিদার 10% পূরণ করে আসছে। রাশিয়া জানিয়েছে উপযুক্ত সময়ে দোনবাস এলাকা সফর করবেন প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। সম্প্রতি দোনবাস সহ কয়েকটি এলাকা ইউক্রেন থেকে গণভোটের মাধ্যমে বিচ্ছিন্ন হয়ে রাশিয়ার সাথে যুক্ত হয়েছে। ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ জানান, দোনবাস রাশিয়া ফেডারেশনের অংশ এবং অবশ্যই সেখানে সফরে যাবেন প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তবে ঠিক কবে পুতিন সেই সফর করবেন তার সুনির্দিষ্ট তারিখ জানাননি পেসকভ। গত 24 ফেব্রুয়ারি থেকে রাশিয়া ইউক্রেনের বিরুদ্ধে সামরিক অভিযান চালিয়ে আসছে। সংঘাত বন্ধের জন্য মাঝে মাঝে কিছু উদ্যোগ লক্ষ্য করা গেলেও তা যথেষ্ট নয়। এর মধ্যে গত বৃহস্পতিবার মার্কিন প্রেসিডেন্ট বাইডেন ইউক্রেন যুদ্ধ নিয়ে পুতিনের সঙ্গে আলোচনার জন্য শর্ত দিয়েছেন। জবাবে ক্রেমলিনের মুখপাত্র বলেছেন, প্রেসিডেন্ট পুতিন যে কোনো সংলাপের জন্য প্রস্তুত রয়েছেন, কিন্তু ইউক্রেন থেকে রাশিয়া সেনা প্রত্যাহার করবে না। পেসকভ আরও বলেন, প্রেসিডেন্ট পুতিন নিজের দেশের স্বার্থ রক্ষার জন্য সবসময় আলোচনা করতে প্রস্তুত রয়েছেন। ইউক্রেন যুদ্ধ অবসানের জন্য যে কোনো আলোচনায় রাশিয়ার নিরাপত্তার নিশ্চয়তার বিষয়টি বিবেচনা করতে পশ্চিমাদের প্রতি আহ্বান জানিয়েছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রন। তিনি বলেন, যে কোনো আলোচনায় খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় থাকতে হবে, যেটি প্রেসিডেন্ট পুতিন সবসময় বলে থাকেন, যে মার্কিন নেতৃত্বাধীন ন্যাটো জোট রাশিয়ার দোরগোড়ায় চলে এসছে এবং তারা অস্ত্র মোতায়েন করছে যা রাশিয়ার জাতীয় নিরাপত্তার জন্য হুমকি। ফরাসি টেলিভিশন চ্যানেল TF1-কে দেওয়া এক সাক্ষাৎকারে প্রেসিডেন্ট ম্যাক্রন এসব কথা বলেন। তো শ্রোতা বন্ধুরা, আমাদের নিউজ ডেস্কে এই ছিল এখনকার মতো সর্বশেষ বিশ্ব সংবাদ। সঙ্গে থাকার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ। বিশ্ব সংবাদ শুনলেন রেডিও তেহরান থেকে। শ্রোতাবন্ধুরা, এবারে আমন্ত্রণ জানাচ্ছি সংবাদ ভাষ্যের অনুষ্ঠান দৃষ্টিপাতে। ইউক্রেন সংকট বিষয়ে রুশ প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে যে বিশেষ শর্ত সাপেক্ষে আলোচনায় বসার প্রস্তাব দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন, রাশিয়া ওই শর্ত নাকচ করে দিয়েছে। এ সম্পর্কে আজকের দৃষ্টিপাতের শুরুতেই শুনুন আমাদের ভাষ্যকারের একটি প্রতিবেদন আমির হোসেনের পরিবেশনায়।
মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ইউক্রেন সংকট বিষয়ে রুশ প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে যে বিশেষ শর্ত সাপেক্ষে আলোচনায় বসার প্রস্তাব দিয়েছেন, রাশিয়া ওই শর্ত নাকচ করে দিয়েছে। বাইডেন গত পরশু বলেছিলেন, রাশিয়া যদি ইউক্রেন থেকে রুশ সেনা সরিয়ে নেয় তাহলেই তিনি ইউক্রেন সংকটের বিষয়ে পুতিনের সঙ্গে সংলাপে বসবেন। ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ এই বিষয়ে বলেছেন, মস্কো নিঃসন্দেহে এ ধরনের প্রস্তাব মানবে না এবং ইউক্রেনে রাশিয়ার বিশেষ সামরিক অভিযান অব্যাহত থাকবে। পুতিনের সঙ্গে বাইডেনের বৈঠকের আগ্রহ মানে মার্কিন প্রেসিডেন্টের আগের নীতি থেকে পুরো 180 ডিগ্রি ঘুরে যাওয়া। অতীতে ইউক্রেনে হামলার কারণে বাইডেন পুতিনকে ক্ষমতাচ্যুত করার ইচ্ছা প্রকাশ করেছিলেন। বাইডেনের নীতি পরিবর্তনের অন্যতম প্রধান কারণ হচ্ছে ইউক্রেনকে অস্ত্রের বন্যায় ভাসিয়ে দেওয়ার কারণে এখন খোদ ন্যাটো জোট ও মার্কিন ভাণ্ডারেই অস্ত্র আর গোলাবারুদের ঘাটতি দেখা গেছে। ন্যাটো জোটের অনেক দেশই আর ইউক্রেনে অস্ত্র পাঠাতে আগ্রহী নয়। মার্কিন প্রতিনিধি পরিষদেও রিপাবলিকানরা সংখ্যাগরিষ্ঠতা অর্জন করায় ইউক্রেনে অস্ত্র পাঠানোর জন্য বাজেট অনুমোদন কঠিন হয়ে যাবে। মার্কিন সরকার এ পর্যন্ত ইউক্রেনকে $2,000 কোটি বেশি মূল্যের অস্ত্র সরবরাহ করেছে। ব্রিটেন সহ মার্কিন সরকারের মিত্ররা ইউক্রেনকে অস্ত্রের চালান দেয়া অব্যাহত রেখেছে যাতে দীর্ঘমেয়াদে যুদ্ধে ব্যস্ত থাকায় রুশ অর্থনীতি ভেঙে পড়ে, কিন্তু তা হয়নি। ইউক্রেন বিষয়ে বাইডেনের নীতিতে পরিবর্তনের আরেকটি কারণ হল ইউরোপে অর্থনৈতিক জ্বালানি ও সামাজিক সংকট দেখা দেয়। এইসব সংকট থামাতেই ইউরোপীয় নেতারা যুদ্ধ বন্ধের উদ্যোগ নিতে চাপ দিচ্ছেন। বাইডেনের ইউক্রেন নীতিতে পরিবর্তনের আরেকটি বড় কারণ হল পশ্চিমা নেতারা এখন যুদ্ধ জয়ের ব্যাপারে হতাশ হয়ে পড়েছেন। ইউক্রেনের সেনারা কেবল খেরসন অঞ্চল ছাড়া আর কোথাও তেমন একটা সাফল্য দেখাতে পারেনি। উপরন্তু শীতকাল চলে আসায় ইউক্রেনের সেনাদের শিগগিরই সক্রিয় হওয়ারও সম্ভাবনা নেই।
আপনারা রেডিও তেহরানের অনুষ্ঠান শুনছেন সরাসরি তেহরান স্টুডিও থেকে। ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান প্রতিদিন শুনুন এই ঠিকানায় parstoday.com/bn। ফেসবুক লাইভে যোগ দিন এই ঠিকানায় facebook.com/radiotehranbn। আমাদের কাছে ইমেল করার ঠিকানা radiotehran1982@gmail.com।
এবারে বাংলাদেশ প্রসঙ্গ। বাংলাদেশের ইসলামী ব্যাংক সহ চারটি ব্যাংকের ঋণ কেলেঙ্কারির ঘটনা অনুসন্ধান করে প্রতিবেদন প্রকাশের নির্দেশ দিয়েছে হাইকোর্ট। এ বিষয়ে এখন রয়েছে ঢাকা থেকে আমাদের সংবাদদাতার প্রতিবেদন।
বাংলাদেশে ভুয়া ঠিকানা ও কাগজে কোম্পানি খুলে ইসলামী ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক ও ফার্স্ট সিকিউরিটি ব্যাংকের কয়েক হাজার কোটি টাকা ঋণ কেলেঙ্কারির ঘটনা অনুসন্ধান করতে কেন্দ্রীয় ব্যাংকের আর্থিক গোয়েন্দা ইউনিট BFIU, দুদক ও পুলিশের অপরাধ তদন্ত বিভাগ CID-কে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। অনুসন্ধান করে আগামী চার মাসের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। একই সঙ্গে তিন ব্যাংকের কয়েক হাজার কোটি টাকা ঋণ অনুমোদনের সঙ্গে সম্পৃক্ত ব্যাংক কর্মকর্তাদের তালিকাও চেয়েছে আদালত। রোববার বিচারপতি মোহাম্মদ নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি খিজির হায়াতের হাইকোর্ট বেঞ্চ স্বপ্রণোদিত হয়ে এই আদেশ দেন। এ বিষয়ে প্রকাশিত প্রতিবেদন নজর নিয়ে আদালত এ আদেশ দিয়েছেন। এ বিষয়ে রাষ্ট্রপক্ষের আইনজীবী ডেপুটি অ্যাটর্নি জেনারেল AKM আমিনউদ্দিন মানিক বলেন, ব্যাংকের ঋণ নিয়ে পত্রিকায় যে প্রতিবেদন প্রকাশ হয়েছে এ বিষয়ে কোর্ট আদেশ দিয়েছেন। আদালত স্বপ্রণোদিত হয়ে রুল জারি করেছেন।
দুর্নীতি দমন কমিশন, CID, বাংলাদেশ ব্যাংক, BFIU, এদেরকে এটা তদন্ত করে আমি 5-ই এপ্রিল হাইকোর্টকে জানাতে বলছে।
শত সহস্র গ্রাহকের আমানত নিয়ে যে উদ্বিগ্ন পরিস্থিতি চলছে তাতে দুর্নীতি দমন কমিশন কি ব্যবস্থা নিচ্ছে জানতে চাইলে দুদকের আইনজীবী অ্যাডভোকেট খুরশিদ আলম খান রেডিও তেহরানকে বলেন, বিষয়টিকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেখছে দুর্নীতি দমন কমিশন। দ্রুততার সঙ্গেই আদালতের আদেশ বাস্তবায়নে কাজ শুরুর আশা করেন এই
আইনজীবী। নিয়েছে বাংলাদেশ ব্যাংক কি অ্যাকশন নিয়েছে আর ব্যাংকগুলোকে তথ্য চেয়েছে এবং এইসব লোন ডিসবার্সমেন্টের সঙ্গে কারা কারা জড়িত ছিল গুরুত্ব সহকারে দেখছি। যেটা হাইকোর্ট নিয়েছে সেটা বড় ধরনের ফিনান্সিয়াল ক্রাইম।
উল্লেখ্য, গত 24 নভেম্বর দৈনিক প্রথম আলোতে ইসলামী ব্যাংকে ভয়ঙ্কর নভেম্বর শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশিত হয়। প্রতিবেদনে জানানো হয়, ভুয়া ঠিকানা ও কাগজে দুই কোম্পানি খুলে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড থেকে 2,000 কোটি টাকা তুলে নিয়েছে একটি অসাধু চক্র। একইভাবে বেসরকারি খাতের সোশ্যাল ইসলামী ব্যাংক ও ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক থেকেও 2,320 কোটি টাকা তুলে নিয়েছে কোম্পানিগুলো। ফলে এই তিন ব্যাংকের কাছে প্রতিষ্ঠানগুলোর সুদসহ দেনা বেড়েছে প্রায় 9,500 কোটি টাকা। নিলয় রহমান, রেডিও তেহরান, ঢাকা।
নিজেকে চেনার জন্য প্রয়োজন আত্মনিমগ্নতা, কিন্তু চলমান জীবনের গতি বিঘ্নিত হবার চিন্তা মগ্ন চৈতন্যের পথে প্রধান বাধা। এই বাধা দূর করতে পারে বই পড়ার অভ্যাস। আসুন নিজেকে জানতে বই পড়ি। আর হ্যাঁ, রেডিও তেহরানের ওয়েবসাইট একটি খোলা বইয়ের মতো, পড়ুন, নিজেকে সমৃদ্ধ করুন।
অনুষ্ঠান শুনছেন রেডিও তেহরান থেকে। শ্রোতা বন্ধুরা, এবারে রয়েছে নারী মানব ফুল শীর্ষক ধারাবাহিক অনুষ্ঠান।
নারী মানব ফুল। শ্রোতা ভাই ও বোনেরা, সালাম ও শুভেচ্ছা নিন। আশা করছি যে যেখানে আছেন ভালোই আছেন। নারী মানব ফুল শীর্ষক সমাজ ও পরিবারে নারীর আদর্শ ভূমিকা বিষয়ক নতুন ধারাবাহিক আলোচনা অনুষ্ঠানের তৃতীয় পর্ব থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি সাদর আমন্ত্রণ। এ পর্ব উপস্থাপনায় রয়েছি আমি আক্তার জাহান
এবং আমি নাসির মাহমুদ।
আশা করছি শেষ পর্যন্ত আপনাদের সঙ্গ পাব।
প্রাচীন গ্রীসে নারীর অবস্থা সম্পর্কে আমরা গত দুই অনুষ্ঠানে আলোচনা করেছি। আমরা জেনেছি যে এথেন্সের লোকেরা নারীদেরকে বাজারের অন্যান্য পণ্যের মতোই কিনত ও বিক্রি করত খুব কম মূল্যে। নারীদেরকে চতুষ্পদ জন্তুর মতো উত্তরাধিকারীদের মধ্যে বন্টন করা হতো এবং ওসিয়ত বা উইলের মাধ্যমে তাদেরকে অন্য কারো কাছেও কখনো কখনো হস্তান্তর করা হতো। গ্রিক মেয়েদের বয়স 13 বা 14 বছর হলেই তারা পিতার নির্বাচিত কোনো এক ব্যক্তিকে বিয়ে করতে বাধ্য হতো এবং ওই ব্যক্তির কাছ থেকে পিতাই যৌতুক হিসেবে অর্থ আদায় করত। এই অর্থ গ্রহণের মাধ্যমে ওই ব্যক্তি স্ত্রীর খরচ যোগাতে সক্ষম কিনা তাও বোঝা যেত। আর যে মেয়ের বাবা জীবিত থাকত না, তার নানা স্বার্থ, বিয়ে ও সম্পদের বিষয়গুলো দেখতেন কোনো এক পুরুষ, নিকটাত্মীয় বা চাচা। নারীরা বিবাহিত হবেন এটাই ছিল সবার প্রত্যাশা। সে যুগের সমাজ জীবনে কুমারী কোনো নারীর ভূমিকা বা অধিকারের স্বীকৃতি দেখা যায়নি। খ্রিস্টপূর্ব 5 শতকের গ্রিক নাট্যকার ও লেখক ইউরিপিডিস তার মিডা নামের বইয়ে লিখেছেন, শিশুকে যদি নারী ছাড়া জন্ম দেওয়া সম্ভব হতো তাহলে নারীবিহীন মানব সমাজ সব দুর্ভাগ্য থেকে মুক্তি পেত।
গ্রিকদের অনেক খোদাই ছিল নারী। প্রাচীন গ্রিসের যেসব ঐতিহাসিক নিদর্শন দেখা যায় সেসব থেকে, যেমন ফুলদানি, পোড়ামাটির পাত্র ও ভাস্কর্যে এসব নারী দেবীর প্রতি গভীর শ্রদ্ধা ও প্রশংসা ফুটে ওঠে। খ্রিস্টপূর্ব যুগের প্রাচীন গ্রিক কবি হোমারের কবিতায়ও এ বিষয়টি স্পষ্ট। বুদ্ধিমত্তা ও প্রজ্ঞা বিষয়ের গ্রিক দেবী আথেনাকে অনেক মহতী গুণের অধিকারী, যেমন অত্যন্ত বুদ্ধিমতী, সাহসী ও ভদ্র বা সম্ভ্রান্ত হিসেবে তুলে ধরা হয়েছে। বেশিরভাগ গ্রিক নাগরিক ছিলেন কৃষিজীবী। তাদের দৃষ্টিতে ডিমিটার ছিলেন উর্বরতা ও বেশি ফলন দেওয়ার দেবী, আর পার্সিফোনিস ছিলেন মৃতদের ও পরকালীন জগতের ঈশ্বরের স্ত্রী হিসেবে অত্যন্ত পবিত্র অস্তিত্ব।
প্রাচীন গ্রিসের যেসব দেয়াল ছবি বা নকশা আজও টিকে আছে সেসবেও দেখা যায় নারী হয় নর্তকী বা অশালীন ভূমিকায় কিংবা খোদা তথা দেবীদের ভূমিকায় আসেন এবং গ্রিকরা তাদের জন্য নিয়ে আসছে উপহার ও কুরবানের সামগ্রী। সাধারণ গ্রিক নারীর কোনো ছবি এইসব স্থাপত্যে খুব কমই দেখা যায়। এ ধরনের কোনো নারীর ছবি থাকলেও তাকে কৃষিকাজে ব্যস্ত দেখা যায়। মোট কথা, প্রাচীন যুগের বেশিরভাগ গ্রিকদের দৃষ্টিতে নারী ছিল কেবলই পুরুষের ভোগ বিলাসের সামগ্রী তথা যৌনদাসী। পুরাতাত্ত্বিক নিদর্শনগুলো থেকে জানা যায় গ্রিক নারীকে ঘরের বাইরে যেতে দেওয়া হলেও তাকে দিয়ে পরিবারের অর্থনৈতিক কোনো চাহিদা মেটানোর জন্যই ওই অনুমতি দেওয়া হতো। গ্রিক নারীদের বেশিরভাগ সময়ই কাটত কৃষিকাজে ও গ্রাম্য খামারের নানা কাজে। বিবাহিতা নারীদের কেউ কেউ ঘরে বুননের কাজ করত ও কেউ বা সন্তান প্রতিপালনে ব্যস্ত থাকত। বিবাহিতা গ্রিক নারীরা ধর্মীয় অনুষ্ঠানে অংশ নিতে ঘরের বাইরে যেতে পারত।
প্রাচীন গ্রিসে অস্থায়ী বিয়ের প্রচলন ছিল। সেই সব নারী অস্থায়ী বিয়ের বন্ধনে আবদ্ধ হতো যারা ছিলেন বিধবা, দাসী অথবা বাবা মায়ের পক্ষ থেকে পরিত্যক্ত হওয়ায় পতিতাবৃত্তির শিকার হওয়া কন্যারা। এই শ্রেণীর নারীদের সামাজিক কোনো অধিকার ও গুরুত্ব ছিল না। এরা সমাজে স্বাধীনভাবে ঘুরে বেড়াত। গ্রিক সমাজে হিতায়েরা নামের এক শ্রেণীর নারী এদের চেয়ে কিছুটা উন্নত অবস্থা ও সামান্য সামাজিক স্বীকৃতির অধিকারী ছিল। এরা বেশি অর্থের বিনিময়ে পুরুষের সঙ্গী হতো। পুরুষরা তাদেরকে উৎসবের সময় সঙ্গী করত। যৌন সঙ্গী হওয়া ছাড়াও তারা সামাজিক ও চিন্তাগত বিষয়েও পুরুষের সহযোগী হতো। তবে এদেরও কোনো উল্লেখযোগ্য সামাজিক মর্যাদা বা অধিকার ছিল না যদিও তারা কখনো কখনো স্ত্রীর ভূমিকায় শরিক হতো। এদেরও নাগরিক অধিকার বলেও কিছু ছিল না। এরাও সমাজে স্বাধীনভাবে ঘুরে বেড়াত এবং বেশিরভাগ ক্ষেত্রেই নাচ ও গানের মতো শিল্পচর্চায় এদের অংশগ্রহণ দেখা যেত। দর্শন ও চিন্তাগত বিষয়েও এদের একটা অবস্থান ছিল। গ্রিসে নারী দাসীদের বেশিরভাগই ছিল যুদ্ধবন্দী, তাদেরও কোনো অধিকার ছিল না, বরং তারা ছিল মালিকদের হুকুমের গোলাম।
গ্রিসের অবস্থা সম্পন্ন ঘরগুলোর নারীরা ঘরের বাইরে কাজ করতেন না, স্বামীরাই তাদের খরচ যোগাতেন। তারা ঘরে পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ, সুতা ও কাপড় বুনন এবং ঘরের লোকদের জন্য পোশাক তৈরির কাজ করতেন। আর্থিক সঙ্গতি থাকলে তারা দাসীও রাখতেন এবং এতে তাদের কাজের চাপ কমে যেত। দরিদ্র ঘরের নারীরা দাসী কেনার সামর্থ্য না থাকায় নিজেরাই কাজ করতেন। তারা কৃষি খামারে বা দোকানে পুরুষের পাশাপাশি কাজ করতেন। তাদের কেউ কেউ কাপড় বিক্রি করতেন ও কেউ কেউ ফল বাগানে ফল পাড়ার কাজও করতেন। খ্রিস্টপূর্ব পঞ্চম শতকের গ্রিক নাট্যকার অ্যারিস্টোফেনের লেখায় সে যুগের গ্রিক নারীদেরকে সরাইখানা বা আবাসিক হোটেলের কর্মী, নৈশ নার্স, রাঁধুনি এবং সবজি, মধু, সুগন্ধি ও অন্যান্য জিনিসের বিক্রেতার ভূমিকায় দেখা গেছে।
তো শ্রোতা ভাই বোনেরা, সবাইকে ধন্যবাদ জানিয়ে নারী মানব ভুল শিশু ধারাবাহিক আলোচনার তৃতীয় পর্ব এখানে শেষ করছি।
কথা হবে আবারও আগামী আসরে, আশা করছি তখনও সঙ্গ দিতে ভুলবেন না। পারস্য উপসাগর থেকে বঙ্গোপসাগর, রেডিও তেহরান সঙ্গী হোক আপনার আমার।
আপনারা এই অনুষ্ঠান শুনছেন রেডিও তেহরান থেকে। শ্রোতা বন্ধুরা, এবারে রয়েছে প্রাত্যহিক আয়োজন কথাবার্তা।
কথাবার্তা সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, কথাবার্তার প্রাত্যহিক আসরে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি গাজী আব্দুর রশিদ। আজ 4 ডিসেম্বর রোববারের কথাবার্তার আসরের শুরুতে ঢাকা ও কলকাতার গুরুত্বপূর্ণ কয়েকটি খবরের শিরোনাম তুলে ধরছি, তারপর দুটি খবরের বিশ্লেষণে যাব। বিশ্লেষণ করবেন সহকর্মী সিরাজুল ইসলাম। প্রথমে ঢাকার শিরোনাম। ইসলামী ব্যাংক সহ 3 ব্যাংক ঋণ নিয়ে কেলেঙ্কারির অভিযোগ অনুসন্ধান করে প্রতিবেদন দিতে নির্দেশ হাইকোর্টের। প্রথম আলো, বাংলাদেশ প্রতিদিন। চট্টগ্রামের পলো গ্রাউন্ডে জনসমুদ। মানবজমিন লিখেছে, সরকার জঙ্গি ধরার নাটক করছে, ফখরুলের দাবি। রাজধানীর বিভিন্ন স্থানে পুলিশের ব্লক রেড, যুগান্তরের খবর। ইত্তেফাক লিখেছে, বাংলাদেশ যুদ্ধ নয় শান্তিতে বিশ্বাসী, বলেছেন প্রধানমন্ত্রী। বিএনপি নেতা ইশফাকের গাড়িতে ছাত্রলীগের হামলা, কালের কণ্ঠ। কলকাতা শিরোনাম, ভারতের জমি দখল করছে চীন আর মোদি জিনপিং এর সঙ্গে হাত মেলাচ্ছেন, তোপ কংগ্রেসের। সংবাদ প্রতিদিন, ফারাক্কাতে যুবককে খুন করে নদীতে ফেলে দেওয়ার অভিযোগ, আজকালের খবর। সৌন্দর্যের ফাঁদে ফেলে 30,000 কোটির কেলেঙ্কারি, ক্রিপ্টো কুইনের পর্দা ফাঁস, আনন্দবাজার পত্রিকা। শ্রোতা বন্ধুরা, শিরোনামের পর এবারে বিশ্লেষণে যাচ্ছি। জনাব সিরাজুল ইসলাম, কথাবার্তার আসরে আপনাকে স্বাগত জানাচ্ছি। জনাব সিরাজুল ইসলাম, মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী, ঢাকায় কয়েকদিন আগেও বাইডেন প্রশাসনের এক সহকারী পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশ সফর করেছেন। অনেকেই বলছেন বাংলাদেশে চলমান রাজনৈতিক সংকটের প্রেক্ষাপটে এসব সফর হচ্ছে, আসলে বিষয়টি কি?
আপনাকে ধন্যবাদ। মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী জুলিয়েটা ভ্যান্স নয়েজ তিনি বাংলাদেশ সফরে এসেছেন। আমরা যে সমস্ত খবর পাচ্ছি বা বাংলাদেশের পত্রপত্রিকায় যে সমস্ত খবর বেরিয়েছে তাতে মূলত মার্কিন এই কর্মকর্তা বাংলাদেশ সফরে এসেছেন এবং তিনি কক্সবাজারে যাবেন, রোহিঙ্গা শরণার্থীদেরকে তিনি দেখবেন, সেখানে পরিদর্শন করবেন এবং এই সংক্রান্ত তৎপরতায় তার প্রধানত এই রকম খবর মোটামুটি পত্রিকায় বেরিয়েছে। বাংলাদেশের বর্তমান যে রাজনৈতিক অবস্থা তা বলতেই হবে যে এক ধরনের অচল অবস্থায় পড়েছে। বিশেষ করে আওয়ামী লীগ এবং বিএনপির মধ্যে এখন রাজনৈতিক অচল অবস্থাটা খুবই সংকটাপূর্ণ পর্যায়ে পৌঁছেছে। এই যে অচল অবস্থা তৈরি হয়েছে এর সমাধান কোথায়? এর সমাধানের জন্য বাংলাদেশের বাইরেও বিভিন্ন জায়গা থেকে তৎপরতা চলছে, কূটনৈতিক তৎপরতা চলছে, নানা কথা হচ্ছে। এই যে অবস্থাটা তৈরি হয়েছে এবং বাইরে থেকে লোকজন এসে হস্তক্ষেপ করার মতো পরিস্থিতি তৈরি হয়েছে, এটি আমাদের রাজনৈতিক নেতাদের একটা বিরাট বড় ব্যর্থতা, আমাদের রাজনীতির ব্যর্থতা বলে আমি মনে করি। এটাকে ক্ষমতায় আজ একদল থাকবে, কাল আর একদল থাকবে, এটি স্বাভাবিক। কিন্তু যদি কোনো দল একেবারে চিরস্থায়ী বন্দোবস্ত নিয়ে ক্ষমতায় থাকার চেষ্টা করে তখনই গোলমালটা বাঁধে এবং ব্যাপারটা তাই হয়েছে এখন বাংলাদেশে।
তেলের মূল্যসীমা মানবে না রাশিয়া, পাল্টা হুঁশিয়ারি দিয়েছে মস্কো। প্রশ্ন হচ্ছে মূল্যসীমা বেঁধে দিলে সমস্যা কোথায় এবং এর পরিণতি কি হতে পারে?
জি, রাশিয়ার তেলের মূল্য কতটা হবে সেটা ঠিক করে দিয়েছে শিল্পোন্নত দেশগুলোর সংগঠন G7 এবং ইউরোপীয় ইউনিয়ন। সেটি ঠিক করেছে কত ডলার? $60, অর্থাৎ প্রতি ব্যারেল তেল রাশিয়া বিক্রি করবে মাত্র $60। এই মুহূর্তে রাশিয়ার যে তেল, এই তেল আন্তর্জাতিক বাজারে বিক্রি হচ্ছে $86-87 করে। আর সেই জায়গায় আগামীকাল সোমবার থেকে এই বেঁধে দেওয়া তেলের মূল্য কার্যকর হবে এবং রাশিয়া $60 বিক্রি করতে বাধ্য হবে, প্রায় $26-27 কম আন্তর্জাতিক বাজারের থেকে। এখন প্রশ্ন হচ্ছে রাশিয়া কি এই রকম কোনো দেশ যে আমেরিকা বা ইউরোপীয় ইউনিয়ন বা G7 যা বলবে রাশিয়া তাই শুনতে বাধ্য? শুনবে না। তার নিজের যেমন সম্পদ আছে তেমনি তার সামরিক শক্তিও আছে। আমেরিকা যে সামরিক শক্তির কারণে রাশিয়াকে বাধ্য করতে চায় সেই রকম সামরিক শক্তি রাশিয়ার আছে। অতএব রাশিয়া আমেরিকার কথা শুনবে এটা ভাবার কোনো কারণ নেই এবং প্রেসিডেন্ট পুতিন সেই ধরনের লোকও নয় যে আমেরিকা যা বলবেন তিনি হুজুর হুজুর করে তাই শুনবেন, ব্যাপারটা তার এটা ভাবার কোনো কারণ নেই। বরং এতে কি হবে, রাশিয়া পরিষ্কার করে বলেছে যে আমরা এই ধরনের এই দাম তো মানবই না, বরং পাল্টা ব্যবস্থা নেওয়া হবে। পাল্টা ব্যবস্থাটা কি? যারা $60 তেল কিনতে চাইবে তাদেরকে $60 তেল দেবে না। যখন রাশিয়া তেল দেবে না তখন ইউরোপ এবং অনেকগুলো দেশের জন্য ভারী মুশকিলের কারণ হবে। কিন্তু রাশিয়া যদি তেল না দেয় বা ইউরোপীয় ইউনিয়ন যদি রাশিয়া থেকে তেল না নেয় তাহলে এই শীতকাল পার করাটা খুব কঠিন হবে। সেক্ষেত্রে এই বিষয়টি কিন্তু তাদের মাথায় থাকা দরকার। এছাড়া আমি মনে করি রাশিয়ার তেলের মূল্য নির্ধারণ করে দিয়ে আমেরিকা এবং পশ্চিমা জগৎ বৃহত্তর পরিসরে যুদ্ধ অনিবার্য করে তুলছে।
তো জনাব শাহদুল ইসলাম, আপনাকে আবারও ধন্যবাদ জানাচ্ছি।
জি জনাব গাজী আব্দুর রশিদ, আপনাকে এবং রেডিও তেহরানের অগণিত শ্রোতাকে আমার পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ।
এবার ভারতের কয়েকটি খবরের বিস্তারিত। ভারতে জমি দখল করছে চীন আর মোদি জিনপিং এর সঙ্গে হাত মেলাচ্ছেন তো কংগ্রেসের, এ শিরোনামের খবরে সংবাদ প্রতিদিন লিখেছে। চীন ইস্যুতে ফের কেন্দ্রের মোদী সরকারকে কাঠ গড়াই তুলল কংগ্রেস। হাত শিবিরের অভিযোগ, চীনের প্রতি সরকারের নরম মনোভাবের জন্যই ধীরে ধীরে ভারতীয় জমি আত্মসাত করে চলেছে চীন। আকসাই চীন লাগোয়া দেবস্যাং এ চীনা নির্মাণের অস্তিত্বের প্রমাণ মিলেছে বিভিন্ন সংবাদ মাধ্যমের CCTV ফুটেজে। সেই ফুটেজকেই হাতিয়ার করছে হাত শিবির। আসলে কিছুদিন আগে G20 বৈঠকে গিয়ে চীনের প্রেসিডেন্ট জিনপিং এর সঙ্গে হাত মেলাতে দেখা যায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে, তাতেই আপত্তি কংগ্রেসের। হালফেলের দুনিয়ায় ক্রিপ্টো কারেন্সিতে বিনিয়োগের কথা কে না জানেন। সামান্য বিনিয়োগে বিপুল উপার্জনের লক্ষ্যে বহু মানুষ এতে কোটি কোটি টাকা বিনিয়োগ করে বসে আছেন। তাদের মধ্যে কেউ বিনিয়োগের টাকার উপর বাড়তি কোটি গুণে বড় লোক হয়েছেন, আবার কেউ সর্বশান্ত হয়ে পথে বসেছেন। 2014 নাগাদ রুজা নিজস্ব ক্রিপ্টো কারেন্সি বাজারে আনেন, নাম ওয়ান কয়েন। তাতে রাতারাতি বড় লোক করে দেওয়ার টোপ দেওয়া হতে থাকে, সেই টোপে পড়েন অনেকেই। প্রাথমিকভাবে প্রতিশ্রুত ফায়দা হতে থাকে, এতে আরও বেড়ে যায় বিনিয়োগকারীদের ভরসা। মানুষের বিশ্বাস অর্জনের জন্য রোজা বিভিন্ন দেশে ঘুরে ঘুরে নানা সেমিনার করতেন। সেই সেমিনারে কেন ওয়ান কয়েন সকলকে ছাপিয়ে উঠবে তার মনগড়া কাহিনী শোনানো হতো। বিশ্বের বিভিন্ন দামি দামি পত্রিকায় প্রতিবেদনের মোড়কে বিজ্ঞাপন প্রকাশ করত ওয়ান কয়েন। মানুষ সেই বিজ্ঞাপনকে আসল খবর ভেবে নিজের সমস্ত দিয়ে বিনিয়োগ শুরু করেন ওয়ান কয়েনে। এরপর জানা যায় 30,000 কোটি টাকা নিয়ে পালিয়েছেন ক্রিপ্টো কুইন। মাথায় হাত বহু মানুষের। গোটা বিশ্বের পুলিশ এবং তদন্তকারী সংস্থা তার সন্ধানে এখনো হন্যে হয়ে ঘুরছে, কিন্তু পাত্তা মেলেনি রোজার। এ প্রতিবেদনটি দৈনিক আনন্দবাজার পত্রিকায় পরিবেশিত হয়েছে। তো শ্রোতা বন্ধুরা, কথাবার্তার আজকের আসর এখানেই গুটিয়ে নিচ্ছি। আবারও কথা হবে আগামী আসরে। ততক্ষণ সবাই ভালো ও সুস্থ থাকুন।
কথাবার্তা অনুষ্ঠানটি শুনলেন শ্রোতা বন্ধুরা। এবারে প্রান্তিক আয়োজনে রয়েছে সাপ্তাহিক অনুষ্ঠান সুখের নীড়।
সুখের নীড়।
শ্রোতা ভাই ও বোনেরা সালাম ও শুভেচ্ছা নিন। আশা করছি যে যেখানে আছেন ভালোই আছেন। ইসলামী পরিবার বিষয়ক ধারাবাহিক আলোচনা অনুষ্ঠান সুখের নীড় থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি সাদর আমন্ত্রণ। এ ধারাবাহিকের 38তম পর্ব উপস্থাপনে রয়েছি আমি আক্তার জাহান
এবং আমি নাসির মাহমুদ।
আশা করছি শেষ পর্যন্ত আপনাদের সঙ্গ পাব।
সংসার সাগরে দুঃখ তরঙ্গের খেলা, আশা তার একমাত্র ভেলা। ইতিবাচক ও যৌক্তিক আশাবাদী মনোভাব জীবনে সাফল্যের চাবিকাঠি। তাই আসুন জীবনকে দুঃখবাদী মনোভাব নিয়ে না দেখে আশাবাদ ও আত্মবিশ্বাসের চশমা দিয়ে দেখি। মহান আল্লাহর উপর নির্ভরতার পাশাপাশি আন্তরিক প্রচেষ্টা চালিয়ে ঘরগুলোকে করুন আলোকিত, আনন্দিত ও হিরণময়। মানুষের ব্যক্তিত্বের উন্নয়নের বা মানবীয় পূর্ণতার তিনটি চাবিকাঠি রয়েছে। প্রথমত ব্যক্তিগত চাবিকাঠি, দ্বিতীয়ত পারিবারিক চাবিকাঠি এবং তৃতীয়ত সামাজিক চাবিকাঠি। তবে এই তিন চাবিকাঠি বা প্রভাবকের মধ্যে পারিবারিক প্রভাবকের ভূমিকাই সবচেয়ে বেশি কার্যকরী বা ফলদায়ক। শিশুর আত্মপরিচিতি ও উন্নতি নির্ভর করে পারিবারিক সুসম্পর্ক এবং শিক্ষা ও প্রশিক্ষণের উপর। পারিবারিক পরিবেশ যদি সুস্থ ও উন্নত হয় তাহলে শিশু আত্মবিশ্বাসী, দায়িত্বশীল, দয়ালু, ত্যাগী, সহনশীল তথা সুস্থ ব্যক্তিত্ব নিয়ে বড় হবে। অন্যথায় শিশু হবে অনগ্রসর ও অস্বাভাবিক চরিত্রের অধিকারী। তাই উপযুক্ত বা সুস্থ ব্যক্তিত্বের ভিত্তি গড়ার সবচেয়ে ভালো সময় হল শৈশব।
মহানবীর আহলে বাইতের সদস্য ইমাম সাজ্জাদ আলাইহিসসালাম বলেছেন, শিশুর যত্ন বা প্রশিক্ষণের ক্ষেত্রে বড়দের দায়িত্ব হল আচার আচরণে তাকে সুশীলভাবে গড়ে তোলা, তাকে তার প্রভুর দিকে গাইড করা যাতে সে আল্লাহর অনুগত হয় এবং আপনার প্রতি ও তার নিজের প্রতি নিজের দায়িত্বের ব্যাপারে তাকে গাইড করা বা সহায়তা দেয়া। মানুষের সব প্রাথমিক ও মৌলিক চাহিদাগুলো মেটানোর কেন্দ্র হল পরিবার। পরিবার হল শিক্ষা, সংস্কৃতি, প্রশিক্ষণ ও মানবীয় উন্নয়ন বা মানুষের নানা প্রতিভা বিকাশের কেন্দ্রস্থল। উন্নত পরিবার হচ্ছে পরিবারের সদস্যদের মানসিক প্রশান্তির আশ্রয়। আর পরিবার গঠনের জন্য নারী ও পুরুষের বিয়ের ব্যবস্থা জরুরি বা অপরিহার্য। উন্নত পরিবার ও উন্নত প্রজন্ম গড়ে তুলতে হলে বিয়ের জন্য বাছাই করতে হবে যোগ্য স্বামী বা স্ত্রী। মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, উপযুক্ত বা যোগ্য স্ত্রী থাকার উপর নির্ভর করে পুরুষের সৌভাগ্য।
গত পর্বের আলোচনায় আমরা পবিত্র কোরআনে উল্লেখিত চার ধরনের পরিবারের কথা জেনেছি, যেমন ভালো স্বামী ও ভালো স্ত্রী, মন্দ স্বামী ও ভালো স্ত্রী, মন্দ স্ত্রী ও ভালো স্বামী, এবং স্বামী ও স্ত্রীর দুজনেরই মন্দ হওয়া। পবিত্র কোরআনের অনেক আয়াতে পরিবার বিষয়ে মানুষের দায়িত্বের কথা বলা হয়েছে। যেমন সূরা তুরের 26 নম্বর আয়াতে বলা হয়েছে, ধার্মিক বা খোদাভীরু পুরুষেরা তাদের পরিবারের বিষয়ে সচেতন উদাসীন নন। মুমিন ব্যক্তিরা পারিবারিক পরিবেশকে সব ধরনের নোংরা বিষয় ও অপবিত্রতা থেকে মুক্ত রাখেন। পরিবারের সদস্যদের বিষয়ে তারা সতর্ক। সূরা তাহরিমের 6 আয়াতের একাংশে বলা হয়েছে, তোমরা নিজেকে ও নিজ পরিবারকে দোজখের আগুন থেকে রক্ষা করো।
পবিত্র কোরআনে উল্লেখিত আবু লাহাবের পরিবার ছিল পথভ্রষ্ট পরিবার। এ পরিবারের স্বামী ও স্ত্রী দুজনে ছিল নোংরা স্বভাব ও চিন্তায় পরস্পরের সহযোগী। আবু লাহাব মহানবীর 9 চাচার অন্যতম হওয়া সত্ত্বেও সে ছিল রাসুল, ইসলাম ও মুসলমানদের অন্যতম প্রধান শত্রু। মক্কার দুর্নীতিবাজ ও মুশরিক কোরাইশ নেতাদের সঙ্গে থেকে সে তাদের স্বভাব ও নীতির অনুসারী হয়। ভাতিজা মহানবীর প্রতি তার হিংসা, বেয়াদবি, উপদ্রব, হিংস্রতা ও দাম্ভিকতা ছিল মক্কার অন্য যে কোনো মুশরিকের চেয়েও বেশি। তার স্ত্রী উম্মে জামিলও ছিল একই ধরনের। তাদের ঘর ছিল মহানবীর ঘরের পাশেই। মহানবীর ব্যাপারে স্বামীর কাছ থেকে শোনা নানা তথ্য সে পাচার করত মুশরিকদের কাছে। উম্মে জামিল মহানবীর উপর উপদ্রব বাড়িয়ে দিতে নিজ স্বামীকে বাধ্য করতেন। মহানবীকে দেখলে সে সরাসরি গালিগালাজ করতেও কুণ্ঠিত হতো না। মহানবী ও মুসলমানদেরকে কষ্ট দেওয়ার জন্য এই নারী পথে কাঁটা বিছিয়ে রাখত। জ্বালানি কাঠ আনার জন্য সে খেজুর গাছের রশি দিয়ে কাঠের আঁটি বেঁধে তার কাঁধে বা গলায় ঝুলিয়ে রাখত। আবু লাহাবও মহানবীকে দেখলে তার পিছু নিয়ে তার দিকে মাটি ও পাথরের টুকরা নিক্ষেপ করত।
আবু লাহাব ও তার স্ত্রীর মন্দ কাজ তুলে ধরে পবিত্র কোরআনে নাজিল হয়েছে ছোট্ট একটি সূরা। এই সূরার নাম সূরা লাহাব বা সূরা আল মাসাদ। এ সূরায় বলা হয়েছে, আবু লাহাবের হস্তদ্বয় ধ্বংস হোক এবং ধ্বংস হোক সে নিজে, কোনো কাজে আসেনি তার ধন সম্পদ ও যা সে উপার্জন করেছে। শিগগিরই সে প্রবেশ করবে লেলিহান অগ্নিতে, এবং তার স্ত্রীও যে ইন্ধন বা জ্বালানি বহন করে তার গলদেশে খর্জুরের রশি নিয়ে।
স্বামী ও স্ত্রীর দুজনেরই ভালো হওয়া পবিত্র কোরআনে উল্লেখিত চতুর্থ ধরনের পরিবার, যেমন হজরত ফাতিমা জাহরা সালামুল্লাহি আলাইহা ও হজরত আলীর পরিবার। যুব দম্পতিরা এই পরিবার থেকে শিক্ষা নিয়ে নিজ নিজ পরিবারের বুনিয়াদকে শক্ত করতে পারেন। একজন ভালো স্বামী ও স্ত্রীর উচিত পরস্পরের সঙ্গে খুব আন্তরিকতা ও অনুরাগ নিয়ে কথা বলা। হজরত ফাতিমা সালামুল্লাহি আলাইহা স্বামী আমিরুল মোমিনিন হজরত আলীকে উদ্দেশ্য করে বলতেন, আমার আত্মা আপনার আত্মার জন্য কুরবানি হোক এবং আমার প্রাণ আপনার প্রাণের জন্য বর্ম হোক। অন্যদিকে হজরত আলী আলাইহিসসালাম বলতেন, আমি যখনই ফাতিমার দিকে তাকাতাম তখনই আমার সব দুঃখ বেদনা দূর হয়ে যেত। তাদের সমধর্মী চিন্তা ও সহযোগিতার বিষয়টি সূরা দাহিরের কয়েকটি আয়াতে এসেছে। নৈতিকতা যে কোনো পরিবারের সুরক্ষার জন্য গুরুত্বপূর্ণ। নৈতিক মূল্যবোধগুলো পালন করা ছাড়া পরিবারের সদস্যরা পরস্পর থেকে নিরাপদ থাকতে পারেন না। একজন গণিতবিদ স্বামী ও স্ত্রীর নৈতিক গুণ থাকার বিষয়ে বলেছেন,
স্বামী ও স্ত্রী উভয়ই যদি নৈতিকতা মেনে চলেন তাহলে তাদের সমীকরণ হবে 1:1। এছাড়াও তারা যদি দেখতেও সুন্দর হন তাহলে তাদের পয়েন্ট হবে 10। একই সঙ্গে অর্থ থাকলে তাদের পয়েন্ট হবে 100। তারা যদি ভালো বংশেরও অধিকারী হন তাহলে তাদের পয়েন্ট হবে মোট 1000। কিন্তু তাদের যখন কোনো নৈতিক চরিত্র বা গুণ থাকবে না তখন তারা হবেন 0 পয়েন্টের অধিকারী। আর আমরা জানি যে কেবল 0 সংখ্যা একাকি কোনো গুরুত্ব রাখে না। তো শ্রোতা ভাই বোনেরা, সবাইকে ধন্যবাদ জানিয়ে সুখের নীড়ের আজকের আলোচনা এখানেই শেষ করছি।
কথা হবে আবারও পরবর্তী আসরে।
সুখের নীড় অনুষ্ঠানটি শুনলেন। শ্রোতা বন্ধুরা, এবারে আরও কিছু খবর সহ বিশ্ব সংবাদের গুরুত্বপূর্ণ অংশগুলো আরও একবার জানিয়ে দিচ্ছি। পারস্য উপসাগর ও হরমুজ প্রণালীতে বিজাতীয়দের বিশাল নৌবহরের উপস্থিতি আগের চেয়ে অনেক কমেছে বলে জানালেন জেনারেল বাকেরি। মার্কিন নিষেধাজ্ঞা সত্ত্বেও ইরানের তেল রপ্তানি শতকরা ২০ ভাগ বেড়েছে বলে জানালেন সংসদ সদস্য। দৈনিক গড়ে রপ্তানি হচ্ছে ১২ লাখ ব্যারেল তেল। বাংলাদেশে বিএনপিকে ১০ ডিসেম্বরের সমাবেশ সোহরাওয়ার্দি উদ্যানেই করতে হবে বলে জানালো পুলিশ। অন্য কোথাও প্রস্তাব করলে বিবেচনা করবে বিএনপি। এবং ভারতের পশ্চিমবঙ্গের তৃণমূল নেতা অভিষেক ব্যানার্জির সঙ্গেই বিজেপি লড়াই করে উঠতে পারছে না বলে দাবি করলেন রাজ্যের বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। এবারে আরও কিছু খবর। অত্যাধুনিক প্রযুক্তির নতুন স্টিলথ বোমারু বিমান B-21 উন্মোচন করেছে আমেরিকা। এই বিমানের নাম দেওয়া হয়েছে B-21 রাইডার। মার্কিন প্রশাসনের তথ্য মতে রাডার ফাঁকে দিতে সক্ষম এই বিমানগুলো পরমাণু অস্ত্র বহন করতে পারে। শুধু তাই নয়, পাইলট ছাড়াও সেগুলো আকাশে উড়ানো যাবে বলে দাবি করছেন মার্কিন কর্মকর্তারা। যখন রাশিয়া ও চীনের সঙ্গে আমেরিকার সামরিক উত্তেজনা তুঙ্গে, তখন নতুন প্রযুক্তির পরমাণু বোমারু বিমান উন্মোচন করল আমেরিকা। রাশিয়া ও চীন বর্তমানে চালকবিহীন বোমারু বিমান তৈরির কাজ করছে। স্থানীয় সময় শুক্রবার ক্যালিফোর্নিয়া ভিত্তিক অস্ত্র নির্মাতা প্রতিষ্ঠান নর্থ্রপ গ্রুপম্যান এর কার্যালয়ে এক অনুষ্ঠানে সামনে আনা হয় B-21 রাইডার বিমানটি। আগামী বছর এই বিমানের প্রথম ফ্লাইটের উড্ডয়ন হবে বলে মনে করা হচ্ছে। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় প্রতিশোধমূলক পদক্ষেপ নিয়ে কানাডার একটি প্রতিষ্ঠান ও ৮ ব্যক্তির বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করেছে। তাদের বিরুদ্ধে সন্ত্রাসবাদের সমর্থন এবং ইরানের বিরুদ্ধে সহিংসতা উস্কে দেওয়ার অভিযোগ আনা হয়েছে। মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, ইরানের ইসলামী শাসন ব্যবস্থা বিরোধী সন্ত্রাসী মোনাফেকিন গোষ্ঠীর প্রতি সমর্থন এবং ইরানি জনগণের বিরুদ্ধে সহিংসতা ও সন্ত্রাস উস্কে দেওয়ার অপরাধে এসব ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। শ্রোতা বন্ধুরা, আমাদের নির্ধারিত সময় শেষ হয়ে আসায় রেডিও তেহরান থেকে আমি রেজওয়ান হোসেন এখনকার মতো এখানেই বিদায় চাইছি। খোদা হাফেজ।
تهران.